বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা বাকারার 255 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল قيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من لا تأخذه سنة ولا نوم له ما في السماوات والأرض من ذا الذي يشفع عنده يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه ولا يؤوده حفظهما وهو العلي العظيم صدق الله العلي العظيم
بسم الله الرحمن الرحيم। আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ নেই, তিনি জীবিত সব কিছুর ধারক, তাকে তন্দ্রা এবং নিদ্রা স্পর্শ করতে পারে না, আকাশ ও পৃথিবীতে যা কিছু আছে সবই তাঁর, এমন কে আছে তাঁর কাছে তাঁর অনুমতি ছাড়া সুপারিশ করবে, বান্দাদের সামনে কিংবা পেছনে যা কিছু রয়েছে সব কিছুর ব্যাপারেই তিনি জানেন, তিনি যেটুকু ইচ্ছা করেন তা ব্যতীত তাঁর জ্ঞানের কিছুই তারা আয়ত্ত করতে পারে না, তাঁর সিংহাসন আকাশমণ্ডলী ও পৃথিবী জুড়ে পরিব্যাপ্ত, আর এগুলোকে ধারণ বা রক্ষণাবেক্ষণে তিনি ক্লান্ত হন না, তিনি সর্বোচ্চ এবং সর্বাপেক্ষা মহান। সাদাকাল্লাহুল আলিয়ুল আজিম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তিলাওয়াত শুনলেন। রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে বাংলাদেশ, ভারত এবং মধ্যপ্রাচ্য সহ সমগ্র বিশ্বে। অনুষ্ঠানের শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এরপর শুনবেন গুরুত্বপূর্ণ সংবাদের বিশ্লেষণ নিয়ে প্রতিবেদন। শ্রোতা বন্ধুরা, আপনারা যারা নিয়মিত আমাদের অনুষ্ঠান শোনেন তাঁরা জানেন সংবাদ পরিবেশনায় আমরা নিরপেক্ষতা ও বস্তুনিষ্ঠতাকে সবার আগে গুরুত্ব দিয়ে থাকি। মুসলিম বিশ্বের খবরাখবরের পাশাপাশি বিশ্বের মজলুম জনগোষ্ঠীর খবরকেও আমরা গুরুত্বের সঙ্গে তুলে ধরার চেষ্টা করি। রেডিও তেহরানকে তাই অনেকেই বলেন বাকহীনদের কণ্ঠস্বর। যারা আমাদের অনুষ্ঠানের মাধ্যমে বিশ্বের এই নিপীড়িত কণ্ঠস্বর শুনতে চান তারা রেডিও তেহরানের সামাজিক মাধ্যমেও যুক্ত হতে পারেন। আমাদের ওয়েবসাইটে যুক্ত হতে লগ ইন করুন persetoday.ir/bn। ফেসবুক লাইভে অনুষ্ঠান শোনার লিঙ্ক www.facebook.com/persetodaybangla। রেডিও তেহরানের অনুষ্ঠান ইরান স্যাট বা বাদর 5 স্যাটেলাইটেও একযোগে প্রচারিত হয়। এই লিঙ্কেও আমাদের নিয়মিত পাবেন iranradio.ir/bn। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনারা মতামত জানাতে পারেন এই মেইলে রেডিও তেহরান 1982@gmail.com। সংবাদ বিশ্লেষণের পর গুরুত্বপূর্ণ শিরোনামগুলো আরেকবার জানিয়ে দেয়া হবে। তো এখন শোনা যাক সর্বশেষ বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। বাণিজ্যিক লেনদেনে ডলারের ব্যবহারের বন্ধের উপর আবারও জোর দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি। হুতি আনসারুল্লাহকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করলেন ট্রাম্প, আনসারুল্লাহ আন্দোলনের তীব্র প্রতিক্রিয়া। বাংলাদেশের চুরি যাওয়া বিপুল অর্থ ফিরিয়ে আনতে বিদেশিদের সমর্থন চেয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। এবং ডোনাল্ড ট্রাম্প সালমানের ফোন আলাপ, আমেরিকায় $60,000 কোটি বিনিয়োগের প্রস্তাব দিয়েছে সৌদি আরব। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, সংবাদ শিরোনাম শুনলেন। এবার বিস্তারিত বিশ্ব সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সোহেল আহমেদ। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ ইউসুফ খামেনি বাণিজ্যিক লেনদেনে ডলারের ব্যবহার বন্ধের উপর আবারও জোর দিয়েছেন। গতকাল ইরানে বেসরকারি খাতে সক্রিয় বেশ কয়েকজন উৎপাদক, পুঁজি বিনিয়োগকারী এবং উদ্যোক্তা সর্বোচ্চ নেতার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি আবারও এ বিষয়ে পরামর্শ দেন। তিনি বলেন, আজ আমাদের অন্যতম সমস্যা হল ডলারের উপর নির্ভরশীলতা। ব্রিক্সের সদস্য দেশগুলো এটা বুঝতে পেরেছে। আমাদের দেশেও বাণিজ্যে যতটা সম্ভব ডলারের ব্যবহার বন্ধ করার চেষ্টা করতে হবে। অর্থনৈতিক ক্যাম্পেইনে বাণিজ্যিক লেনদেনে ডলারের ব্যবহার বন্ধ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ ও দৃঢ় পদক্ষেপ। এর ফলে প্রতিক্রিয়া সৃষ্টি হবে, তবে আপনি যদি এটা করতে পারেন তাহলে আপনি আরও শক্তিশালী হবেন। ইরানের সর্বোচ্চ নেতা বলেন, নিষেধাজ্ঞায় আক্রান্ত যে কোনো দেশের দায়িত্ব হল অভ্যন্তরীণ সক্ষমতার উপর যতটা সম্ভব মনোযোগ দেয়া, সেই সক্ষমতার উপর গুরুত্ব আরোপ করা এবং সেগুলোকে কাজে লাগানো। আমাদের একটি সক্ষমতা হল ব্রিক্সের মতো জোটের সঙ্গে থাকা, এটা একটা বড় সুযোগ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইয়েমেনের জনপ্রিয় হুতি আনসারুল্লাহ আন্দোলনকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করে একটি নির্বাহী আদেশে সই করেছেন। গাজা যুদ্ধে ফিলিস্তিনের পক্ষে সামরিক ভূমিকা রাখায় আনসারুল্লাহ যখন ব্যাপকভাবে প্রশংসিত হচ্ছে তখন ডোনাল্ড ট্রাম্প তার নির্বাহী আদেশে সই করেন। ট্রাম্পের নির্বাহী আদেশে বলা হয়েছে, হুতিদের কর্মকাণ্ড মধ্যপ্রাচ্যে আমেরিকার বেসামরিক নাগরিকদের নিরাপত্তার জন্য হুমকি তৈরি করেছে, সেই সঙ্গে মধ্যপ্রাচ্যে কর্মরত ব্যক্তিদের নিরাপত্তা, আমাদের নিকটতম আঞ্চলিক অংশীদারদের নিরাপত্তা এবং বৈশ্বিক সামুদ্রিক বাণিজ্যের স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলেছে। নির্বাহী আদেশে সই করে ট্রাম্প বলেন, বিভিন্ন সময় সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে প্রাণঘাতী হামলার জন্য হুতিরা দায়ী। সম্প্রতি গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেডসের মুখপাত্র আবু উবাইদা তার ভাষণে আনসারুল্লাহকে ধন্যবাদ জানিয়ে বলেন, ইয়েমেনের আক্রমণ পুরো বিশ্বকে চমকে দিয়েছে, তারা একটি ঐতিহাসিক দৃষ্টান্ত স্থাপন করেছে, আর তা হল কেউ যদি উম্মার শত্রুদের মোকাবেলা করতে চায় তাহলে শত কিংবা হাজার মাইল দূরত্ব কোনো বিষয় নয়। ওদিকে আজ সকালে হোয়াইট হাউসের সন্ত্রাসী সংগঠনের তালিকায় ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলনের নাম অন্তর্ভুক্ত করার পদক্ষেপের প্রতিক্রিয়া জানিয়েছে সংগঠনটি। আল আলমের উদ্ধৃতি দিয়ে পার্সটুডে জানিয়েছে, ইয়েমেনের আনসারুল্লাহ মিডিয়া সংস্থার উপপ্রধান নাসরুদ্দিন আমির বলেছেন, আমেরিকানরা সমুদ্রে আমাদের মোকাবেলা করতে যেভাবে ব্যর্থ হয়েছে এবং পরাজিত হয়েছে, তেমনিভাবে আনসারুল্লাহকে সন্ত্রাসবাদের তালিকায় অন্তর্ভুক্ত করার প্রচেষ্টাও ব্যর্থ হবে। তিনি আরো বলেন, আমেরিকা যদি আমাদেরকে বন্ধুর তালিকায় রাখত সেটাই হতো আমাদের জন্য বেশি বিপজ্জনক এবং উস্কানিমূলক। নাসরুদ্দিন আমির আরো বলেন, এই পদক্ষেপের মাধ্যমে আমেরিকা মূলত গাজার প্রতি সমর্থনের জন্য ইয়েমেনি জনগণকে লক্ষ্যবস্তু করেছে, এটি আমাদের জনগণের জন্য গর্ব ও সম্মানের বিষয়। ইয়েমেন সরকার বলেছে তাদের হাতে আটক ব্রিটিশ মালিকানাধীন কার্গো জাহাজ গ্যালাক্সি লিডারের 25 জন নাবিককে মুক্তি দেওয়া হয়েছে। ইয়েমেনের সর্বোচ্চ রাজনৈতিক পরিষদ গতকাল এই ঘোষণা দিয়েছে। 2023 সালের 7 অক্টোবর ইহুদিবাদ ইসরায়েলের সাথে ফিলিস্তিনের গাজা উপত্যকার প্রতিরোধ আন্দোলনগুলোর যুদ্ধ শুরু হওয়ার পর ইয়েমেন লোহিত সাগরে ইসরায়েলগামী জাহাজের বিরুদ্ধে অভিযান শুরু করে এবং 19 নভেম্বর ব্রিটিশ জাহাজটি আটক করে। ইয়েমেন বলছে গাজার যুদ্ধবিরতির প্রতি সমর্থন জানিয়ে তারা নাবিক মুক্তি দেওয়ার পদক্ষেপ নিয়েছে। গত রোববার থেকে গাজায় যুদ্ধবিরতি কার্যকর হয়। প্রেস টিভি বলছে ইয়েমেন মোট 25 জন নাবিককে মুক্তি দিয়েছে, যারা বুলগেরিয়া, ইউক্রেন, ফিলিপাইন, মেক্সিকো এবং রোমানিয়ার নাগরিক। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে। বাংলাদেশের শত শত বিলিয়ন চুরি যাওয়া অর্থ ফিরিয়ে আনতে বিদেশি বন্ধুদের সমর্থন চেয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। সুইজারল্যান্ডের দাভুসে বিশ্ব অর্থনৈতিক ফোরামে জার্মানির ফেডারেল চ্যান্সেলরির প্রধান এবং বিশেষ কার্যাদীর ফেডারেল মন্ত্রী উলফ গ্যাং শেট, বেলজিয়ামের রাজা ফিলিপ, থাইল্যান্ডের প্রধানমন্ত্রী সিনাওয়াত্রা, সুইজারল্যান্ডের ফেডারেল পররাষ্ট্র বিভাগের ফেডারেল কাউন্সিলর ইগনাজিও ক্যাসিস, সংযুক্ত আরব আমিরাতের দুবাই সংস্কৃতি ও শিল্প কর্তৃপক্ষের চেয়ারপারসন শেখ লতিফা বিনতে মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম, জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস, কঙ্গোর প্রেসিডেন্ট ফেলিক্স, জলবায়ু পরিবর্তন বিষয়ক সাবেক মার্কিন বিশেষ দূত জন কেরি এবং সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার সহ অন্যদের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা এ আহ্বান জানান। দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তোলার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রচেষ্টার কথা তুলে ধরে প্রধান উপদেষ্টা জার্মান মন্ত্রীকে বলেন, আমরা যখন নতুন বাংলাদেশ নিয়ে কথা বলি তখন আমরা পরিষ্কার বাংলাদেশের কথাও বলি। এদিকে বাংলাদেশের নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাসুদ বলেছেন, বর্তমান নির্বাচন কমিশনের সম্পূর্ণ মনোযোগ জাতীয় সংসদ নির্বাচনের দিকে। 2025 সালের শেষ দিকে বা 2026 সালের শুরুতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। দেশের জনগণকে একটি গ্রহণযোগ্য ও সুষ্ঠু নির্বাচন উপহার দিতে আমরা নিরলস কাজ করে যাচ্ছি। আজ বৃহস্পতিবার পটুয়াখালী সিনিয়র জেলা নির্বাচন কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় নির্বাচন কমিশনার এসব কথা বলেন। আগামী মাসে বৈঠকে বসতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার আমেরিকার 47তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন ট্রাম্প। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। প্রশ্ন উঠেছিল, কেন বন্ধুর শপথে নেই মোদী, কিন্তু ফেব্রুয়ারিতেই মুখোমুখি হতে পারেন এই দুই নেতা। জানা যাচ্ছে ওয়াশিংটনে তাদের একটি বৈঠকের পরিকল্পনা করছেন দুই দেশের কূটনীতিকরা। মার্কিন প্রশাসনে পালা বদলের এই মুহূর্তে দুই রাষ্ট্রনেতার মধ্যে আলোচনা অত্যন্ত জরুরি বলেই মনে করছে কেউ কেউ। মার্কিন যুক্তরাষ্ট্রে অবৈধভাবে বসবাসকারী ভারতীয় নাগরিকদের ফিরিয়ে নিতে নয়াদিল্লি প্রস্তুত বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে বৈঠকের পর তিনি এ মন্তব্য করেন। অবৈধ অভিবাসন বন্ধ করতে এবং লাখ লাখ অভিবাসীকে বহিষ্কারের লক্ষ্যে চলতি সপ্তাহে বেশ কয়েকটি নির্বাকী আদেশ জারি করেছেন ট্রাম্প। এর জেরে বহু ভারতীয়কে দেশে ফিরতে হচ্ছে। এ বিষয়ে গতকাল ওয়াশিংটনে এস জয়শঙ্করকে প্রশ্ন করা হয়। জবাবে জয়শঙ্কর অকপটে জানিয়ে দেন, নয়াদিল্লি আমেরিকাসহ অন্য যে কোনো দেশে অবৈধভাবে বসবাসরত ভারতীয় নাগরিকদের দেশে ফেরাতে রাজি হয়েছে। যদি তারা সত্যিকারের ভারতীয় নাগরিক হয়ে থাকে তাহলেই তাদেরকে ফিরতে দেয়া হবে। জয়শঙ্কর বলেন, আমরা সবসময় বলে থাকি এই দেশে যদি এমন কোনো ভারতীয় নাগরিক থাকেন যারা বৈধভাবে এখানে আসেননি তাহলে তাদের আমরা ফিরিয়ে নিতে কোনো আপত্তি করব না।
রেডিও তেহরান খবরের সঙ্গে চব্বিশ ঘন্টা ভিজিট করুন আমাদের ওয়েবসাইট parstoday.ir/dn।
ফিরছি বিশ্ব সংবাদে। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান জানিয়েছেন তার দেশ আগামী চার বছরে আমেরিকায় অন্তত $60,000 কোটি বিনিয়োগ করতে চায়। গত রাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনালাপে এই পরিকল্পনার কথা জানান তিনি। ফোনালাপে সৌদি যুবরাজ বলেছেন, ট্রাম্প প্রশাসনের প্রত্যাশিত সংস্কার অভূতপূর্ব অর্থনৈতিক সমৃদ্ধি তৈরি করতে পারে। সৌদি আরব এই সুযোগের সদ্ব্যবহার করতে চায়। আরও সুযোগ সৃষ্টি হলে বিনিয়োগের পরিমাণ আরও বাড়তে পারে। আজ সকালে সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, দ্বিতীয় দফায় আমেরিকার প্রেসিডেন্টের দায়িত্ব নেয় ডোনাল্ড ট্রাম্পকে ফোনে অভিনন্দন জানিয়েছেন সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান। মার্কিন প্রেসিডেন্টের কার্যালয়ে ফিরে আসার জন্য ট্রাম্পকে নিজের এবং রাজা সালমানের পক্ষ থেকে অভিনন্দন জানান তিনি। বিন সালমান বলেন, সৌদি নেতারা আমেরিকার জনগণের আরও অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন। এ সময় ট্রাম্প রাজা সালমান ও যুবরাজকে ধন্যবাদ জানান এবং উভয় দেশের সাধারণ স্বার্থে কাজ করতে আগ্রহ প্রকাশ করেন। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার বিভিন্ন ধ্বংসস্তূপের নিচ থেকে এ পর্যন্ত 200 ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ফিলিস্তিনের সিভিল ডিফেন্স এজেন্সি গতকাল এ তথ্য জানিয়েছে। এজেন্সির প্রধান মাহমুদ বাসাল জানান, ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া থাকা প্রায় 10,000 ফিলিস্তিনির মৃতদেহ এখনও উদ্ধার করতে বাকি রয়েছে। তিনি জানান, কমপক্ষে 2,900 মৃতদেহ সম্পূর্ণভাবে পচে গলে গেছে, যাদের পরিচয় শনাক্ত করার উপায় নেই। বাসাল বলেন, ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকা বহু মানুষকে উদ্ধার করতে সক্ষম না হওয়ায় তারা মৃত্যুবরণ করেছেন। উদ্ধারকারী দলগুলো জটিল পরিস্থিতির মধ্যে সময় মতো তাদের কাছে পৌঁছাতে পারেনি। তিনি বলেন, উদ্ধারকারী দলগুলো ধ্বংসস্তূপের নিচে আটকা পড়া আহত নাগরিকদের কাছ থেকে প্রতিদিন দুর্দশার ফোন পেত। তিনি আরও বলেন, ইসরায়েলি বর্বর বাহিনী, অ্যাম্বুলেন্স এবং তাদের কর্মীদের লক্ষ্যবস্তু করার কারণে উদ্ধারকারী দলগুলো বিপদের ফোনে সাড়া দিতে পারেনি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার উপর আবারও নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছেন। তিনি বলেছেন, মস্কো যদি ইউক্রেনের সাথে যুদ্ধবিরতি চুক্তিতে রাজি না হয় তাহলে রাশিয়া থেকে আমদানি করা পণ্যের উপর শুল্ক বাড়ানো হবে এবং নিষেধাজ্ঞা আরোপ করা হবে। গতকাল ট্রাম্প তার নিজের সামাজিক মাধ্যম সোশ্যাল ট্রুথে এক পোস্টে বলেন, আমরা যদি শিগগিরই চুক্তি করতে না পারি তাহলে রাশিয়া এবং অন্য কিছু দেশ যারা এই যুদ্ধে জড়িত তাদের থেকে আমদানি করা পণ্যের উপর উচ্চমাত্রা ট্যাক্স, ট্যারিফ এবং নিষেধাজ্ঞা আরোপ করা ছাড়া বিকল্প থাকবে না। ডোনাল্ড ট্রাম্প ইউক্রেন যুদ্ধে আরও কিছু জড়িত দেশের কথা বললেও তিনি পরিষ্কার করেননি কোন কোন দেশ ইউক্রেন যুদ্ধে জড়িত রয়েছে। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবার আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। গাজা যুদ্ধে ফিলিস্তিনিদের বিজয়ের কথা উল্লেখ করে ইরানের সর্বোচ্চ নেতা বলেছেন, যেমনটি বলেছি এর আগেই, প্রতিরোধ সংগ্রাম জীবিত আছে এবং জীবিত থাকবে। গাজার অধিবাসীরা পর্বতের মতো অটল অবস্থানে দাঁড়িয়ে আছেন বলেও মন্তব্য করেন তিনি। এ সম্পর্কে আজকের দৃষ্টিপাতে রয়েছে আমাদের ভাষ্যকারের পর্যালোচনা, পড়ে শোনাচ্ছেন রেজওয়ান হোসেন।
ফিলিস্তিনিদের প্রশংসা করে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেই বলেছেন, যেমনটি বলেছি, প্রতিরোধ সংগ্রাম জীবিত আছে এবং জীবিত থাকবে, গাজা জয়লাভ করেছে। ইরানে বেসরকারি খাতে সক্রিয় বেশ কয়েকজন উৎপাদক, পুঁজি বিনিয়োগকারী এবং উদ্যোক্তা গতকাল সর্বোচ্চ নেতার সঙ্গে দেখা করতে গেলে তিনি এই মন্তব্য করেন। সর্বোচ্চ নেতা আরো বলেন, বিশ্বের সবার চোখের সামনে গাজায় যা ঘটছে তা রূপকথার মতো। মার্কিন যুক্তরাষ্ট্রের মতো বিশাল যুদ্ধ মেশিন রক্তপিপাসু ইহুদিবাদী ইসরায়েলকে সহায়তা দিয়ে 15 মাসের বেশি সময়ে 15,000 শিশুকে হত্যা করতে দ্বিধা করেনি এবং এই নৃশংস রেজিমকে বাংকার বিধ্বংসী বোমা সরবরাহ করেছে যাতে শিশুদের ঘরবাড়ি ও হাসপাতাল ধ্বংস করতে পারে। এটা যদি ইতিহাসে লেখা থাকত তাহলে আমরা অবশ্যই তা বিশ্বাস করতাম, কিন্তু আজ তা আমাদের চোখের সামনে ঘটেছে। আয়াতুল্লাহ খামেনি বলেন, আমেরিকা ইহুদিবাদী ইসরায়েলকে তার সমস্ত সুযোগ সুবিধা ও শক্তি সামর্থ্য দিয়ে সহযোগিতা করেছে। তারা এটা না করলে প্রথম সপ্তাহেই ইহুদিবাদী ইসরায়েল নতজানু হতে বাধ্য হতো। নিষ্ঠুর ও নৃশংস ইহুদিবাদী ইসরায়েল সেই হামাসের সাথে আলোচনার টেবিলে বসেছে যেটাকে তারা ধ্বংস করতে চেয়েছিল এবং যুদ্ধবিরতি বাস্তবায়নের জন্য তাদের শর্তগুলো মেনে নিয়েছে। এটাকেই আমরা বলি প্রতিরোধ জীবন্ত। আয়াতুল্লাহিল উজমা খামেনি বলেন, এটি ঐশী রীতি, যেখানেই আল্লাহর সৎ বান্দারা প্রতিরোধ করবে সেখানেই তারা নিশ্চিতভাবে বিজয় অর্জন করবে। ইরান দুর্বল হয়ে পড়ছে বলে যারা ভ্রান্ত ও কাল্পনিক কথা বলছে তাদের উদ্দেশ্যে তিনি বলেন, ভবিষ্যৎ বলে দেবে কে দুর্বল হয়ে পড়েছে। ঠিক যেমন সাদ্দাম ইরানের দুর্বল হওয়ার ধারণা নিয়ে আক্রমণ শুরু করেছিলেন, রিগানও একই ধারণা নিয়ে একই কাজ করেছিলেন। তিনি তাকে অনেক সাহায্য করেছিলেন, কিন্তু অবশেষে সেই দুজন এবং আরো কয়েক ডজন বিভ্রান্ত মানুষ তা বুঝতে পেরেছিল। ইসলামী প্রজাতন্ত্র দিন দিন ক্রমেই উন্নতি সাধন করছে, আল্লাহর রহমতে তা পুনরাবৃত্তিযোগ্য। এর আগে গত 20 জানুয়ারি নিজের অফিসিয়াল এক্স পেজে দেয়া এক পোস্টে গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েলের 15 মাস ব্যাপী গণহত্যার মুখে নজিরবিহীন অবিচলতা ও অটল অবস্থান গ্রহণ করায় গাজাবাসী ফিলিস্তিনি জনগণের ভূয়সী প্রশংসা করেন। গাজা যুদ্ধে ফিলিস্তিনিদের বিজয় এবং দখলদার ইসরায়েলকে হামাসের সঙ্গে যুদ্ধবিরতি মেনে নিতে বাধ্য করা উপলক্ষে ওই এক্স পোস্ট প্রকাশিত হয়। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস সাম্প্রতিক সময়ে ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে বড় ধরনের বেশ কিছু অভিযান চালিয়ে কয়েক ডজন দখলদার সেনাকে হত্যা করার পর যুদ্ধবিরতি মেনে নেয় তেল আবিব। আয়াতুল্লাহিল উজমা খামেনির এক্স পোস্টে বলা হয়, গাজার অধিবাসীরা পর্বতের মতো অটল অবস্থানে দাঁড়িয়ে আছেন। এতে আরো বলা হয়, ইয়াহিয়া সিনওয়ারের মতো প্রভাবশালী নেতাদের হারানো সত্ত্বেও প্রতিরোধ ফ্রন্ট এক মুহূর্তের জন্যও থেমে যাবে না। গাজায় হামাসের শীর্ষ নেতা ইয়াহিয়া সিনওয়ার গত বছরের 16 অক্টোবর দক্ষিণ গাজায় আগ্রাসী ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে লড়াই করতে করতে শহীদ হয়ে যান। এরপর হামাসের প্রতিরোধ যুদ্ধে ভাটা পড়ার পরিবর্তে ইসরায়েল বিরোধী যুদ্ধ আরো চাঙ্গা হয়ে উঠেছিল। ইরানের সর্বোচ্চ নেতার এক্স পোস্টের শেষে বলা হয়েছে, হামাস বেঁচে আছে এবং বেঁচে থাকবে অবিরাম। আয়াতুল্লাহ খামেনির এক্স পোস্টে গাজায় যুদ্ধবিরতি ঘোষিত হওয়ার পর ফিলিস্তিনিদের উল্লাসের পাশাপাশি ইসরায়েলিদের বিরুদ্ধে প্রতিরোধ যোদ্ধাদের কিছু সফল অভিযানের ভিডিও সংযুক্ত করা হয়।
শ্রোতাবন্ধুরা, রেডিও তেহরানের সর্বশেষ খবর সহ সকল বিষয়ে আপডেট পেতে যুক্ত হন আমাদের সোশ্যাল মিডিয়ায়। জানিয়ে দিচ্ছি আমাদের লিঙ্কগুলো, ওয়েবসাইট থেকে লাইভ শোনার লিঙ্ক firsttoday.ir/bn, ফেসবুক লাইভে আমাদের অনুষ্ঠান শোনার লিঙ্ক www.facebook.com/firsttodaybangla, ইউটিউব চ্যানেল থেকে লাইভ শোনার লিঙ্ক www.youtube.com/@firsttodaybn, আর্কাইভ থেকে শোনার লিঙ্ক firsttoday.ir/bn/radio/archive, আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক t.me/firsttodaybn। এই লিঙ্কেও আমাদের নিয়মিত পাবেন iranradio.ir/bn, রেডিও তেহরানের অনুষ্ঠান ইরান স্যাট বা বাত 5 স্যাটেলাইটেও একযোগে প্রচারিত হয়। আমাদের কাছে ইমেইল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
সবশেষে পাওয়া একটি খবর সহ সংক্ষিপ্ত সংবাদ জানিয়ে দিচ্ছি। এবার বাণিজ্যিক লেনদেনে ডলারের ব্যবহার বন্ধের উপর আবারও জোর দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী রোজমা খামেনি। হুথি আনসারুল্লাহকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছেন ট্রাম্প। প্রতিক্রিয়া জানিয়েছে আনসারুল্লাহ আন্দোলন। বাংলাদেশের চুরি যাওয়া বিপুল অর্থ ফিরিয়ে আনতে বিদেশিদের সমর্থন চেয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। ট্রাম্প সালমানের ফোন আলাপ, আমেরিকায় $60,000 কোটি বিনিয়োগের প্রস্তাব সৌদি আরবের। নতুন একটি খবর, ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই হামানে কিউবার বিরুদ্ধে মার্কিন অভিযোগের পুনরাবৃত্তির নিন্দা জানিয়ে বলেছেন কিউবাকে সন্ত্রাসবাদের সমর্থক দেশগুলোর তালিকায় অন্তর্ভুক্তি বেআইনি, এ সংক্রান্ত মার্কিন দাবি ভিত্তিহীন এবং অযৌক্তিক। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আজ বৃহস্পতিবার আরও বলেছেন সন্ত্রাসবাদের সমর্থক দেশগুলোর তালিকায় আবারও কিউবার নাম যুক্ত করেছে আমেরিকা। মার্কিন যুক্তরাষ্ট্র এই ধরনের ভিত্তিহীন তালিকা তৈরির মাধ্যমে স্বেচ্ছাচারী ও মানহানিকর পদক্ষেপ নিয়েছে। ইরানের বিচার বিভাগ জানিয়েছে চলতি মাসের প্রথম দিকে সুইজারল্যান্ডের যে নাগরিক ইরানের একটি কারাগারে আত্মহত্যা করেছেন তিনি ইরানের বেশ কিছু গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনার ছবি ক্যামেরাবন্দি করেছিলেন। এর পরপরই সন্দেহভাজন গুপ্তচর বৃত্তির দায়ে তাকে আটক করা হয়। গতকাল এক সংবাদ সম্মেলনে ইরানের বিচার বিভাগের মুখপাত্র আজগর জাহাঙ্গীর সেমনান প্রদেশে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, এবার চলুন আমাদের পরবর্তী পরিবেশনায় যাই।
কোরআনের আলো। শ্রোতা বন্ধুরা, সালাম ও শুভেচ্ছা নিন। আজ আমরা সূরা ফজরের সংক্ষিপ্ত তাফসীর শুরু করব। মক্কায় অবতীর্ণ এই সূরায় 30টি আয়াত রয়েছে। অন্যান্য মাক্কি সূরার মতো এটির আয়াতগুলিও ছোট ছোট কিন্তু কঠিন হুঁশিয়ারিতে পরিপূর্ণ।
সকাল ও রাতের মতো সময়ের শপথ করে এই সূরা শুরু হয়েছে এবং এতে ঐশী পরীক্ষার কথা বলা হয়েছে। দুনিয়া ও আখেরাতে অতীতের অবাধ্য জাতিগুলোর পরিণতির কথা বর্ণনা করে সবশেষে ইমানদার সৎকর্মশীল বান্দাদের সৌভাগ্যের বিবরণ দেয়া হয়েছে। প্রথমেই এই সূরার 1-5 পর্যন্ত আয়াতের তেলাওয়াত ও তর্জমা শোনা যাক।
বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল ফাজর ওয়া লায়ালিন আশর ওয়াশ শাফই ওয়াল ওয়াতর ওয়াল লাইলি ইযা ইয়াসর হাল ফি যালিকা কসামুল লিযী হিজর।
শপথ ফজর বা উশার, শপথ 10 রাত্রির, শপথ জোড় ও বেজোড়ের, এবং শপথ রাত্রির যখন তা গত হতে থাকে, এর মধ্যে কি বোধ সম্পন্ন ব্যক্তির জন্য গুরুত্বপূর্ণ শপথ নেই?
উষাকাল অর্থাৎ সূর্যোদয় বা একটি নতুন দিন শুরু হওয়ার সময়ের শপথ করে সূরাটি শুরু হয়েছে। ফজর শব্দটির অর্থ বিদীর্ণ করা। প্রতিদিন প্রত্যুষে সূর্যের আলো রাতের অন্ধকারকে বিদীর্ণ সকালের জন্ম দেয়, ফলে মানুষসহ সকল প্রাণী তাদের দৈনন্দিন কর্মতৎপরতা শুরু করে। প্রক্ষান্তরে রাত হওয়ার মাধ্যমে ভূপৃষ্ঠে নেমে আসে নিরবতা এবং সকল প্রাণীর কর্মচাঞ্চল্য থেমে যায় এবং সকলে বিশ্রামে চলে যায়। দিন শুরু ও শেষের শপথ করার মাধ্যমে এমন একটি বিশ্ব ব্যবস্থার প্রতি ইঙ্গিত করা হয়েছে যা মানুষসহ অন্যান্য প্রাণী ও জীবের বেঁচে থাকা ও পৃথিবীর বুকের টিকে থাকার নিশ্চয়তা দেয়।
দিন ও রাতের পাশাপাশি বছরের নির্দিষ্ট পবিত্র 10 দিনের কথা উল্লেখ করা হয়েছে, যা মানুষের আধ্যাত্মিক জীবনে মহা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই দিনগুলো হচ্ছে পবিত্র রমজান মাসের শেষ দশ দিন, যে দিনগুলোতে রয়েছে শবে কদর বা কদরের রাত। কোন কোন বর্ণনা মতে ওই দশ দিন হচ্ছে জিলহজ মাসের প্রথম দশ দিন, যেখানে রয়েছে আরাফা দিবস, হজের অনুষ্ঠান এবং কুরবানির ঈদ। জোড় ও বেজোড়ের যে শপথ করা হয়েছে তা সংখ্যা প্রকাশ করার উদ্দেশ্যে হয়ে থাকতে পারে, যার মধ্যে ভূপৃষ্ঠের সকল সৃষ্টিকে অন্তর্ভুক্ত করা যায়। কারণ যে কোনো সংখ্যা জোড় ও বেজোড় এই দুই ভাগে বিভক্ত এবং সকল হিসাব নিকাশ এই দুটিকে কেন্দ্র করে আবর্তিত হয়। এছাড়া এর মাধ্যমে হিজরি সালের কিছু সুনির্দিষ্ট পবিত্র দিনের প্রতিও ইঙ্গিত করা হয়ে থাকতে পারে, যে দিনগুলো জোড় এবং বিজোড় উভয় সংখ্যায় বিভক্ত।
চারটি সময়ভিত্তিক প্রাকৃতিক বিষয়ের শপথ করে আল্লাহ তাআলা বলছেন, বোধ শক্তি সম্পন্ন মানুষের সত্যকে চেনা ও মিথ্যা থেকে দূরে থাকার জন্য এই শপথগুলো যথেষ্ট নয় কি? মহান আল্লাহ মানুষকে বোধ শক্তি ও প্রজ্ঞা দান করেছেন যাতে তারা বাতিল বা মিথ্যা থেকে দূরে থাকে এবং হক বা সত্যের অনুসারী হয়। এবারে সূরা ফজরের ৬ থেকে ১৪ নম্বর পর্যন্ত আয়াতের তেলাওয়াত ও তরজমা শোনা যাক।
আলম তারা কাইফা ফাআল রাব্বুকা বিআদ ইরাম যাতিল ইমাদ আল্লাতি লাম ইখলাক মিসলুহা ফিল বিলাদ ওয়াসামুদ আল্লাযিনা জাবু الصخر بالواد وفرعون ذي الأوتاد الذين طغوا في البلاد فأكثروا فيها الفساد فصب عليهم ربك سوط عذاب إن ربك لبالمرصاد.
আপনি কি দেখেননি আপনার প্রতিপালক আদ জাতির সাথে কিরূপ আচরণ করেছিলেন? ইরাম গোত্রের সাথে, যারা ছিল সুউচ্চ স্তম্ভের অধিকারী, যার সমতুল্য স্থাপত্য অন্য কোনো দেশে নির্মাণ করা হয়নি, এবং সামুদ জাতির সাথে, যারা ওমান ও হাজরামাউতের মধ্যবর্তী উপত্যকায় পাথর কেটে গৃহ নির্মাণ করেছিল, এবং শক্তিশালী ফেরাউনের সাথে, যে ছিল পেরেকের অধিপতি, যে চার হাত পায়ে পেরেক মেরে মানুষকে নির্যাতন করত, যারা শহরগুলোতে সীমালঙ্ঘনমূলক আচরণ করত, অতপর সেখানে অশান্তি ও বিপর্যয় বাড়িয়ে দিয়েছিল, ফলে আপনার রব তাদের উপর শাস্তির কষাঘাত হানলেন। নিশ্চয়ই আপনার প্রতিপালক সময়ের প্রতীক্ষায় থেকে সতর্ক দৃষ্টি রাখেন।
এই আয়াতগুলোতে অতীতের তিনটি জাতির কথা উল্লেখ করা হয়েছে, যারা ছিল ক্ষমতাধর, সম্পদশালী ও সভ্যতার অধিকারী। ওই জাতিগুলো দম্ভ ও অহংকারের কারণে সীমালঙ্ঘন ও কুফরির পথ বেছে নিয়েছিল। তারা ধরে নিয়েছিল তাদেরকে পরাভূত করার মতো কোনো শক্তি পৃথিবীতে নেই। কিন্তু পবিত্র কোরআন বলছে, যখন আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়াতেই শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নেন, তখন তাদের উপর এমনভাবে শাস্তির কষাঘাত নেমে আসে যে এসব সভ্যতার কোনো কিছুই আর অবশিষ্ট থাকে না।
এই তিন জাতির মধ্যে আদ জাতির কাছে হযরত হুদ আলাইহিসসালামকে পাঠানো হয়েছিল। তাদের পুরুষ মানুষেরা ছিল বিশাল ও সুঠাম দেহের অধিকারী। তাদের কৃষি জমিগুলো ছিল সুজলা সফলা ও বাগানগুলো ছিল উর্বর এবং তাদের ছিল বিশাল বিশাল প্রাসাদ। তারা আল্লাহর নবীর দাওয়াতের বাণী গ্রহণ করার পরিবর্তে তার বিরুদ্ধাচরণ করে। তারা হযরত হুদকে হত্যা করার হুমকি দেয় এবং সব ধরনের পাপাচার ও সীমালঙ্ঘনের কাজে লিপ্ত হয়। তারা ভেবেছিল বিশাল প্রাসাদগুলো তাদেরকে যে কোনো প্রাকৃতিক বিপর্যয় থেকে রক্ষা করবে, কিন্তু আল্লাহর নির্দেশে ভয়ঙ্কর শীতল এক ঘূর্ণিঝড়ে তারা তাদের প্রাসাদ সহ ধ্বংস হয়ে যায়।
এখানে দ্বিতীয় যে জাতির কথা বলা হয়েছে সেটি হচ্ছে সামুদ জাতি, যাদের কাছে হযরত সালেহ আলাইহিস সালামকে পাঠানো হয়েছিল। এ জাতির ছিল সমৃদ্ধ জনপদ এবং উন্নত জীবন ও সভ্যতা। তারা পাহাড় কেটে নিজেদের বসবাসের জন্য আবাসভূমি তৈরি করেছিল। তারা পাথর কেটে শক্তিশালী ও নিরাপদ ঘরবাড়ি তৈরি করেছিল। তারও ভেবেছিল এসব শক্তিশালী ঘরবাড়ি তাদেরকে যে কোনো বিপদ থেকে রক্ষা করবে। কিন্তু আসমান থেকে আসা গগন বিদারী একটিমাত্র বিকট শব্দে তাদের সবাই ধ্বংস হয়ে যায়। তৃতীয় যে জাতির ধ্বংসের কথা এখানে বলা হয়েছে সেটি ছিল ফেরাউনের জাতি। শক্তিমত্তা ও শৌর্যবীর যে ফেরাউন ছিল তার যুগের সেরা শাসক। সে বনি ইসরায়েল জাতিকে নিজের অধীনে এনে তাদের উপর অত্যাচারের স্টিম রোলার চালিয়ে দিয়েছিল। কিন্তু আল্লাহ যখন তাকে শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নিলেন, তখন তিনি তাকে তার গোটা সশস্ত্র বাহিনী সহ নীল নদের পানিতে ডুবিয়ে মারেন, ফলে ফেরাউনের অত্যাচারী শাসনের অবসান ঘটে।
আয়াতগুলোর শেষাংশে উপসংহার টেনে বলা হচ্ছে, এই জাতিগুলো নিজেদের শহরগুলোতে সীমালঙ্ঘন, বিশৃঙ্খলা ও গোলযোগ বাঁধিয়ে বেড়াত, এ কারণে মহান আল্লাহ তাদের উপর মহাশাস্তি প্রেরণ করেন। এই আয়াতগুচ্ছের শেষ আয়াতে অতীতের ওই জাতিগুলোকে অনুসরণ করার ব্যাপারে উম্মতে মুহাম্মদীকে সতর্ক করে দেওয়া হয়েছে। বলা হচ্ছে, নিশ্চিতভাবে জেনে রেখো, আল্লাহ তাআলা তোমাদের অপেক্ষায় রয়েছেন। সকল অত্যাচারী শক্তি মহান রবের আওতাধীন রয়েছে এবং তারা একদিন আল্লাহ তাআলার শাস্তির সম্মুখীন হবে।
শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশন। এবারে যাওয়া যাক পরবর্তী আয়োজনে। নওমুসলিমদের আত্মকথা।
শ্রোতা বন্ধুরা, নওমুসলিমদের আত্মকথা শীর্ষক ধারাবাহিক আলোচনার এ সপ্তাহের আসর থেকে আপনাদের জানাচ্ছি সালাম ও মোবারকবাদ। আজ আমরা ব্রিটেনের একজন খ্যাতনামা মহিলা ব্যক্তিত্বের ইসলাম ধর্ম গ্রহণের কাহিনী তুলে ধরব।
২০০১ সালের ১১ই সেপ্টেম্বরের ঘটনার পর থেকে ইউরোপ ও আমেরিকায় ইসলাম বিদ্বেষী তৎপরতা জোরদার হওয়া সত্ত্বেও ইসলামের প্রতি এ অঞ্চলের অমুসলিম জনগণের আকর্ষণ ক্রমেই বাড়ছে। মহান আল্লাহ পবিত্র কোরআনের সূরা তওবার ৩২ নম্বর আয়াতে বলেছেন, তারা তাদের মুখের ফুৎকারে আল্লাহর নূরকে নির্বাপিত করতে চায়, কিন্তু আল্লাহ অবশ্যই তার নূরের পূর্ণতা বিধান করবেন, যদিও কাফেররা তা অপ্রীতিকর মনে করে। ব্রিটেনের খ্যাতনামা মহিলা ব্যক্তিত্ব ও সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের স্ত্রীর সৎ বোন লরেন বুথ সাম্প্রতিক সময়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। বুথ জন্মগ্রহণ করেছেন ১৯৬৭ সালে। ইসলামে দীক্ষিত হওয়া সম্পর্কে তিনি লিখেছেন,
আমাকে যখন কেউ প্রশ্ন করে কেন আমি এমন এক ধর্মে দীক্ষিত হলাম যে ধর্ম পশ্চিমা গণমাধ্যমে সবচেয়ে কম নন্দিত হয়, তখন ইরানের একটি মসজিদে আমি যে আধ্যাত্মিক অভিজ্ঞতা অর্জন করেছি তা উল্লেখ করা জরুরি মনে করি। সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের স্ত্রীর সৎ বোন লরেন বুথ একজন উপস্থাপক, সাংবাদিক এবং মানবাধিকার কর্মী। তাই মধ্যপ্রাচ্যের খবর পরিবেশনের জন্য তিনি অনেকবার এ অঞ্চল সফরের সুযোগ পেয়েছেন। ভ্রমণ কাহিনীর একাংশে মিসেস বুথ বলেছেন,
পরবর্তী তিন বছরে আমি বেশ কয়েকবার অধিকৃত ফিলিস্তিন সফর করেছি। ধর্ম ও নানা শ্রেণী বা সম্প্রদায় নির্বিশেষে ফিলিস্তিনিদের যেসব কষ্ট ও দুর্দশা দেখেছি তা আমার কাছে অসহনীয় বা বেশ ভারী বোঝা বলে মনে হয়েছে। 2005 সালের জানুয়ারি মাসে আমি একাকি ফিলিস্তিনের পশ্চিম তীর সফর করেছিলাম, যাতে দ্য মেইল অন সানডে নামক দৈনিকটির জন্য নির্বাচনের সংবাদ পাঠাতে পারি। এর আগে আমি কখনো কোনো আরব বা মুসলমানদের এলাকায় থাকিনি। এ সফর আমাকে মর্মান্তিক অভিজ্ঞতা এনে দেয়। পৃথিবীর এ অঞ্চল এবং হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের অনুসারীদের ব্যাপারে আমরা যা জানি তার বেশিরভাগেরই ভিত্তি হল পশ্চিমা গণমাধ্যমের বৈষম্যমূলক ও উদ্বেগপূর্ণ নানা খবর। আর এজন্যই মধ্যপ্রাচ্যের পথে বিমানে থাকার সময় কেবলই মনে এসেছে বারবার ব্যবহৃত হওয়া পুরনো কিছু শব্দ, যেমন যেখানে যাচ্ছি সেখানকার মানুষ উগ্র বা গোড়া, সেখানে বিয়েগুলো হয় আরোপিত, তারা আত্মঘাতী বোমা হামলাকারী এবং জিহাদি। কিন্তু আমি যা ভাবতাম তার চেয়েও অনেক বেশি ইতিবাচক ছিল আমার এই প্রথম অভিজ্ঞতা।
মিসেস বোথ আরো লিখেছেন, ধীরে ধীরে আমার দৈনন্দিন কথোপকথনে মাশাল্লাহ ও ইনশাল্লাহ জাতীয় শব্দগুলো স্থান করে নেয়। মুসলমানরা গভীর আনন্দময় অনুভূতি নিয়ে আল্লাহর নাম থেকে উচ্চারিত এসব সংক্ষিপ্ত বাক্য উচ্চারণ করেন। মুসলিম গ্রুপগুলোর সঙ্গে সাক্ষাৎ আর অপছন্দনীয় মনে হতো না, বরং আবার কখন এ ধরনের গ্রুপের সাথে সাক্ষাৎ করব সেজন্য অপেক্ষায় থাকতাম। এসব গ্রুপের সাথে সাক্ষাতের ফলে সচেতন ও বিচক্ষণ লোকদের সঙ্গ পেতাম, এবং আরও বড় দিক হল এসব সাক্ষাতের সুবাদে দয়ালু ও দানশীল মানুষের সঙ্গ পেতাম। মুসলিম মহিলাদের সঙ্গে ব্যাপক যোগাযোগের সুবাদে লরেন বোথের কাছে এটা সুস্পষ্ট হয়ে গেছে যে তাদের সঙ্গে পাশ্চাত্যে যেসব ধারণা দেয়া হয় বাস্তবতা তার সম্পূর্ণ বিপরীত। তিনি লিখেছেন,
মুসলিম সংস্কৃতি ও বিশেষ করে মুসলিম মহিলাদের সংস্কৃতি সম্পর্কে উপলব্ধি ইসলাম সম্পর্কে আরও ব্যাপকভাবে জানার উৎসাহ দিয়েছে আমাকে। মুসলিম নারীর মাথা থেকে পা পর্যন্ত ঢাকা থাকে, আর এই পোশাকের কারণেই তারা অন্যদের কাছে সম্মান পায়। অন্যদিকে আমাদের তথা পাশ্চাত্যের ফ্রি সোসাইটি বা কথিত মুক্ত সমাজে আমাদের নারী ও কন্যাদের কতটা সম্মান দেওয়া হয়? 2007 সালে আমি লেবাননে যাই। সেখানে আমি বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের সঙ্গ দিয়েছি 4 দিন। তারা সবাই পরিপূর্ণ হিজাব বা ইসলামী পোশাক পরত। অনুজ্জ্বল কিংবা জিন্সের প্যান্টের উপর পরা তাদের পোশাকে বেল্টও ছিল এবং ঢাকা ছিল তাদের চুল। তারা ছিল প্রাণোচ্ছল, স্বাধীন ও নির্ভীক বা স্পষ্টভাষী। অন্য কথায় জড়সড় বা গুটিয়ে থাকা মেয়ে ছিল না তারা। তাদেরকে জোর করে বিয়ে দেয়া হয় বলে পশ্চিমারা যা প্রচার করে তার সামান্য লেশও দেখা যায়নি।
মিসেস বোথ আরো বলেছেন, ওরা একবার হিজবুল্লাহ সেনা কমান্ডারের সাক্ষাৎকার নিতে আমার সাথে এসেছিল। এই মেয়েদের সাথে হিজবুল্লাহ কমান্ডারের আচরণে বেশ আনন্দিত ও বিস্মিত হয়েছিলাম। তিনি যখন বন্দি বিনিময়ের বিষয়ে কথা বলছিলেন, তারা স্বাধীনভাবেই কমান্ডারের কথার মাঝখানেই কথা বলছিল ও নিজেদের মত প্রকাশ করছিল। দোয়া ও মসজিদ প্রসঙ্গে বোধ বলেছেন, সবসময় দোয়া বা প্রার্থনায় মশগুল হতে ভালোবাসতাম। শৈশব থেকেই হজরত ঈসা আলাইহিস সালাম ও তার পূর্ববর্তী নবী রাসুলের কাহিনী শুনে মজা পেতাম।
যতই মধ্যপ্রাচ্যে আমার সফর বাড়ছিল ততই মসজিদে যাওয়ার আগ্রহ বাড়তে থাকে। মসজিদ গির্জার মতো মূর্তিযুক্ত ও বেঞ্চযুক্ত নয়, কার্পেট বিছানো মসজিদকে বড় ধরনের বৈঠকখানার মতো দেখলাম, যেখানে শিশুরা খেলাধুলা করে এবং মহিলারাও সেখানে এবাদত বন্দিগি করেন এবং হুইল চেয়ারে বসা দাদিমারা কোরআন পড়েন। তারা তাদের জীবনকে নিয়ে এসেছেন মসজিদে এবং এবাদতের স্থানকে নিয়ে আসতেন নিজ ঘরে।
বুথের জীবনের এক অনন্য ও মোড় ঘুরিয়ে দেয়া ঘটনা ছিল কোম সফর। তিনি লিখেছেন, এক সন্ধ্যায় ইরানের কোম শহরে আসি। সেখানে সোনালি গম্বুজের নিচে হজরত মাসুমা সালামুল্লাহি আলাইহার পবিত্র মাজার পরিদর্শন করি। আমি যখন জিয়ারতকারী অন্য মহিলাদের মতো তার মাজারের মূল সমাধির চারপাশে থাকা লোহার জালি স্পর্শ করি, তখন কয়েকবার আল্লাহর নাম উচ্চারণ করেছি। যখন বসলাম, নির্ভেজাল এক আধ্যাত্মিক আনন্দ অনুভব করলাম। এ আনন্দ এমন নয় যা মানুষকে পৃথিবী থেকে বিচ্ছিন্ন করে, বরং তা এমন এক আনন্দ যা মানুষকে দেয় নিরাপত্তা ও পরিপূর্ণ প্রশান্তি। অনেকক্ষণ বসেছিলাম। ইসলাম মানুষকে যে শক্তি ও প্রশান্তি দান করে তা আমাকে সবসময় অভিভূত করেছে। এরপর ভাবলাম যে আমি মুসলিম বিশ্বে এখন আর একজন ট্যুরিস্ট নই, বরং ইসলামী সমাজেরই একজন মুসাফির, যে এখানে মাজার জিয়ারত করতে এসেছে, যে ইসলামী সমাজে সব মুমিনই পরস্পর ভালোবাসার বন্ধনে আবদ্ধ। বুথ আরও লিখেছেন,
মানুষ আমাকে প্রশ্ন করে আমি কতটা কোরআন পড়েছি। উত্তরে বলতে হয়, কোরআন তো ম্যাগাজিনের মতো পড়ার বিষয় নয়, কোরআনের গভীর অর্থবহ বাণী গভীরভাবে চিন্তা করে পড়া উচিত। সারা জীবন ধরে আমাকে বুঝতে হবে কোরআন। কোরআন আমাকে আরবি শিখতেও সহায়তা করে, আমিও আরবি ভাষা শিখতে আগ্রহী, তবে এজন্যে সময় দরকার। ইসলাম গ্রহণের পর বদলে গেছে টনি ব্লেয়ারের শ্যালিকা মিসেস লরেন বুথের জীবন। এই পরিবর্তনে তিনি অত্যন্ত সন্তুষ্ট। এখন আর তিনি শোকরভোজী ও মদ্যপায়ী নন, ইসলাম তাকে দিয়েছে সৌভাগ্য ও চরম আনন্দের অনুভূতি।
শ্রোতা বন্ধুরা, এবারের পরিবেশনায় আপনাদের স্বাগত জানাচ্ছি। শ্রোতা বন্ধুরা, এবারে শুনুন আজকের অধিবেশনের সর্বশেষ আয়োজন।
পারস্যের প্রতিভা বিশ্বের গর্ব।
শ্রোতা ভাই বোনেরা সালাম ও শুভেচ্ছা নিন। পারস্যের প্রতিভা বিশ্বের গর্ব শীর্ষক আলোচনার এ সপ্তাহের পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি নাসির মাহমুদ।
আজ আমরা বিশ্ব বিশ্রুত ইরানি মহিষী আবু রায়হান বিরুনি সম্পর্কে আলোচনা করব। আশা করছি শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন।
ইরানি মুসলিম মনীষী আবু রায়হান বিরুনি ছিলেন জ্ঞান ও বিজ্ঞানের বহু শাখায় পারদর্শী। গণিত, ইতিহাস, ভূগোল, ভূতত্ত্ব, নৃতত্ত্ব, পদার্থবিজ্ঞান ও জ্যোতির্বিদ্যা সহ বিজ্ঞানের নানা ক্ষেত্র তার মূল্যবান অবদানে হয়েছে সমৃদ্ধ। তিনি তার লেখনীতে প্রতিটি বিজ্ঞানের ঐতিহাসিক পটভূমি তুলে ধরতেন যা তাঁর আগে আর কেউ করেননি। 18টি ধাতু ও মূল্যবান পাথরের ঘনত্ব আবিষ্কার করেছিলেন আল বিরুনি। এছাড়াও পৃথিবীর ব্যাসার্ধ ও পরিসীমা নিখুঁতভাবে নির্ণয় করেছিলেন তিনি। ভৌগোলিক মানচিত্রের নকশা করার নতুন কয়েকটি পদ্ধতিও তাঁর বড় অবদান। শহরগুলোর মধ্যকার দূরত্ব নির্ণয়ের পদ্ধতিও উপহার দিয়ে গেছেন বিরুনি। এসব ছাড়াও কেবল ভারতীয় জাতিগুলোর ইতিহাস ও বিশ্বাস সম্পর্কিত তাঁর গবেষণালব্ধ বইটি ইতিহাসে বিরুনিকে অমর করার জন্য যথেষ্ট।
আবু রায়হান মুহাম্মদ ইবনে আহমদ বিরুনি জন্ম নিয়েছিলেন 362 হিজড়ির 3 জেলহজ মোতাবেক খ্রিস্টীয় 973 সালের সেপ্টেম্বর মাসে প্রাচীন ইরানের খারেজম প্রদেশের কাশ শহরে। বর্তমানে এই অঞ্চলটি মূলত উজবেকিস্তান ও তুর্কমেনিস্তানের অংশ। বিরুনির বাবা খারেজম শাহের রাজদরবারের জ্যোতির্বিদ ছিলেন। গুরুগঞ্জ জেলার মান মন্দিরে কাজ করতেন তিনি। তবে তার বাবা আবু জাফর আহমদ বিন আলী আন্দিজানি একদল পরশ্রীকাতর ব্যক্তির চক্রান্তে রাজদরবারের আনুকূল্য হারান বলে বিরুনির দেয়া তথ্য থেকে জানা যায়। ফলে দরবার ছাড়া হয়ে এই পরিবারকে অদূরবর্তী একটি গ্রামে আশ্রয় নিতে হয়েছিল। আর ওই গ্রামের লোকদের জন্য এই পরিবার অপরিচিত বা নতুন হওয়ায় তাদেরকে বলা হতো বিরুনি বা বাইরের লোক। আবার অনেকে বলেন বিরুনির জন্ম খারেজম প্রদেশের রাজধানী তথা কাশ শহরের বাইরে হয়েছিল বলে তাকে বিরুনি বলা হতো। যৌবনের শুরুতে বিরুনি প্রখ্যাত ইরানি চিন্তাবিদ আমির নাসর মনসুর বিন আলী বিন আরাকের সঙ্গে পরিচিত হন। ফলে বাদশাহ খারেজম শাহের রাজদরবারের প্রবেশের ও সুলতানি স্কুলে ভর্তি হওয়ার সুযোগ পান তিনি। আমির নাসটি ছিলেন এই স্কুলের প্রতিষ্ঠাতা।
খারেজমের দরবারে বিরুনির প্রবেশের কয়েক বছর পর সেখানকার শেষ বাদশাহ আবু আবদুল্লাহ মুহাম্মদ বিন আহমদ গোরগাঞ্জের শাসক মামুন বিন মাহমুদের হাতে নিহত হন। নিহত হন আলী বিন আরাকও। ফলে বিরুনি তার সব রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকদের হারান। এ অবস্থায় দৃশ্যত বিরুনি নিজেও কিছুদিন লুকিয়ে থাকেন। এরপর 387 হিজড়িতে তিনি ফিরে যান জন্মভূমি কাস শহরে। একই বছরে তিনি সূর্যগ্রহণ পর্যবেক্ষণ করতে সক্ষম হন। বিরুনি অন্য একজন ইরানি গণিতবিদ ও জ্যোতির্বিদকে বাগদাদ শহরের সূর্যগ্রহণ পর্যবেক্ষণ করতে বলেছিলেন। আর এ দুই শহরের সূর্যগ্রহণের সময়ের ব্যবধান থেকে বিরুনি কাস ও বাগদাদ শহরের ভৌগোলিক দূরত্ব নির্ণয় করতে সক্ষম হন। যুবক বিরুনি যৌবনেই জ্ঞান ও বিজ্ঞানের এমন এক পর্যায়ে পৌঁছেন যে প্রখ্যাত বিজ্ঞানী আবুল বাফয়ে বুজ্জানি বৃদ্ধ বয়সেও তাঁর সঙ্গে সহযোগিতা করতে রাজি হন।
কিছুকাল পর আল বিরুনি ইরানের রেই শহর সফর করেন। রেই শহরটির অবস্থান আধুনিক তেহরানের পাশেই। এখানে তিনি দুজন প্রখ্যাত ইরানি গণিতবিদ ও জ্যোতির্বিদের সঙ্গে সাক্ষাৎ করেন। তাদের সঙ্গে আলোচনার পর তিনি একটি প্রবন্ধ লেখেন। এই প্রবন্ধটির বিষয়বস্তু ছিল ওই দুই বিজ্ঞানীর কোনো একজনের তৈরি করা মহাকাশ পর্যবেক্ষণ যন্ত্রের ও পর্যবেক্ষণের বিবরণ। বিরুনির মতে আবু মোহাম্মদ খাজান্দি নামের ওই ইরানি বৈজ্ঞানিকের তৈরি করা পর্যবেক্ষণ যন্ত্রটি ছিল সে সময়কার শ্রেষ্ঠ ও নিখুঁত পর্যবেক্ষণ যন্ত্র। হিজরি চতুর্থ শতকের শেষের দিকে আবু রায়হান বিরুনি ইরানের গোরগান শহরে যান এবং এখানে তিনি আশের আল বাকিয়া নামের বইটি লেখেন। এ সময় তার বয়স ছিল 30। এর আগে তিনি 7টি বই লেখেন এবং জ্ঞান বিজ্ঞানের নানা বিষয়ে প্রখ্যাত ইরানি বিজ্ঞানী ইবনে সিনার সঙ্গে মত বিনিময় করেন। আল বিরুনি 393 হিজড়িতে গোরগানে সূর্যগ্রহণ পর্যবেক্ষণ করেন।
হিজরি 400 সনে প্রায় 40 বছর বয়সে বিরুনি আবারও ফিরে আসেন খারেজমে। সেখানে তিনি আবুল আব্বাস মামুন ইবনে মামুনের দরবারের সদস্য হন। তার উৎসাহ ও সহযোগিতায় তিনি এখানে মহাকাশ বিষয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ সম্পন্ন করেন। তিনি পর্যবেক্ষণের এক বড় বৃত্তাকার যন্ত্র আবিষ্কার করেছিলেন সে সময়। 407 হিজড়িতে ইবনে মামুন তার সেনাদের হাতে নিহত হন। পরের বছর গজনির সুলতান মাহমুদ গোরগাঞ্জে হামলা চালান এবং বিরুনি সহ বেশ কয়েকজন খ্যাতনামা বিজ্ঞানীকে গজনিতে তথা বর্তমান আফগানিস্তানের পূর্বাঞ্চলে নিয়ে যান। তিনি মামুন বিন মামুনের দরবারে জ্ঞানী গুণীদের সমাবেশের বিষয়টি জানতেন। এই মনীষীদের তার রাজ্যে পাঠিয়ে দিতে তিনি মামুনকে বলদর্পী এক চিঠি দিয়েছিলেন বলে জানা যায়। জ্ঞানী গুণীদের হাতের নাগালে আনার জন্য হুমকি ও হামলার এমন ঘটনা খুবই বিরল ও বিস্ময়কর। প্রখ্যাত চিকিৎসা বিজ্ঞানী ও দার্শনিক ইবনে সিনা এবং আবু সোহেল ঈসা মাসিহ সুলতান মাহমুদকে এড়ানোর জন্য পশ্চিম দিকে পালিয়ে যান।
আবু রায়হান বিরুনি তার বাদবাকি জীবন তথা প্রায় 3 দশক গজনি সুলতানদের দরবারেই অতিবাহিত করেন। দুঃখজনকভাবে বিরুনির জীবনের এই অধ্যায় সম্পর্কে স্পষ্ট বিবরণ পাওয়া যায় না। দৃশ্যত তিনি সে সময় জ্যোতির্বিদ হিসেবেই বেশি খ্যাত ছিলেন। বিরুনি বেশ কয়েক বছর বা অন্তত এক যুগের এক বড় অংশ ব্যয় করেছেন ভারত সম্পর্কিত গবেষণায়। এ সময় তিনি সংস্কৃতিসহ ভারতের নানা ভাষাও রপ্ত করেন। এছাড়াও এ সময় দর্শনসহ ভারতীয়দের নানা জ্ঞান সম্পর্কে দক্ষতা অর্জন করেন।
বলা হয় সুলতান মাহমুদ ভারতে হামলার সময় বিরুনিকে নিজ সেনাদলের সঙ্গে নিয়ে গিয়েছিলেন। এসব সফরে বিরুনি ভারতীয় পণ্ডিতদের সঙ্গে যোগাযোগ করেন বা তাদের সম্পর্কে জানতে পারেন, আর এইসব অভিজ্ঞতার আলোকেই তিনি লিখেছেন ভারত সম্পর্কিত বিশ্বখ্যাত বই তাহকিকে মিলালে হিন্দ বা ভারতীয় জাতি সম্পর্কিত গবেষণা। ভারত সম্পর্কিত মূল্যবান নানা তথ্য তিনি তুলে ধরেছেন এই ঐতিহাসিক বইয়ে। বিরুনির এ বইটি লেখা সম্পন্ন হয়েছিল 421 হিজরিতে। এবছরেই মারা যান গজনির সুলতান মাহমুদ। মাহমুদের পর গজনির অন্যান্য সুলতানরাও বিরুনিকে বিজ্ঞান গবেষণা চালিয়ে যেতে উৎসাহ ও সহায়তা দেন।
Thank you.